মুবল্লিগ
হব
সুন্নতে খুব চর্চা করব সুন্নতে দয়া করো হেশাহে মদিনা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف فرمان مصطفى صلى الله تعالى عليه وسلم حديث شريف الشربر میں এরকম যে ব্যক্তি জুমার দিন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে কিয়ামতের দিন এই দরুদ পাঠকারীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে সুবহানাল্লাহ সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কয়েকটি ভালো ভালো নিয়ত করি। আমরা নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য এই ইজতেমা শুরু থেকে শেষ পর্যন্ত যা বয়ান হবে ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শ্রবণ করব, নিজে আমল করে এর দাওয়াত অপর ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। আমি আমার নিজের জন্য নিয়ত করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য বয়ান করব ইনশাআল্লাহ। আজকের বয়ানের বিষয় হচ্ছে প্রতিবেশী হক, প্রতিবেশী কাকে বলে, প্রতিবেশীর প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য রয়েছে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে শ্রবণ করব। আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে এই ধরনের, তোমাদের কি জানা আছে প্রতিবেশীর হক কি? আবার নিজে এই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন এইভাবে, যখন তোমাদের প্রতিবেশী তোমাদের কাছে সাহায্য সহযোগিতা চায় তখন তাকে সাহায্য করবে, যখন প্রতিবেশী কর্জ ঋণ চায় তখন তাকে কর্জ দিবে, প্রতিবেশী যখন তোমার দ্বারে কিছু ফরিয়াদ করে তখন তুমি তাকে দান করবে, আর যখন এই প্রতিবেশী অসুস্থ হয় তখন তার সেবা করবে। যখন এই প্রতিবেশী কোনো সাকসেস সাফল্যমণ্ডিত কিছু হাসিল করে তখন তাকে ধন্যবাদ ওয়েলকাম যেটা আমরা বলি এটা জানাবে, যখন এই প্রতিবেশী বিপদগ্রস্ত হয় মুসিবত গমের মধ্যে গ্রেফতার তখন তাকে সমবেদনা জ্ঞাপন অর্থাৎ তার দুঃখে দুঃখী হবে, যখন এই প্রতিবেশী মৃত্যুবরণ করে তখন তার জানাজার সাথে যাও। আরো বলা হচ্ছে প্রতিবেশীর অনুমতি ছাড়া তুমি তোমার বিল্ডিং দালানকে উঁচু নির্মাণ করিও না, যাতে তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস যে তার প্রাপ্য সেটা যেন বন্ধ হয়ে না যায়। তোমার ঘরের হাড়ি পাতিল যা তুমি রান্না করো তা দিয়ে কখনো প্রতিবেশীকে কষ্ট দিও না। কিভাবে? যা তুমি রান্না করো তার মধ্যে থেকে প্রতিবেশীকে বণ্টন করো। আরো বলা হচ্ছে যখন তুমি ঘরের জন্য ফল মূল ফ্রুট যেটা আমরা বলি, যেটা ক্রয় কর সম্ভব হলে প্রতিবেশীকে কি কর, এটা প্রেরণ কর, হাদিয়া দাও। যদি তৌফিক না থাকে এই ফল মূল ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে না। আর তোমার সন্তান গণ যেন এই খাবার এগুলা নিয়ে যেন বাইরে না যায়, তাহলে প্রতিবেশী যারা গরিব দরিদ্র যারা এই ধরনের খাবার থেকে ক্রয় করতে যাদের সামর্থ্য নাই তাদের ছেলেরা দেখে যেন কষ্ট না পায়। এরপর তোমাদের কি জানা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছে, তোমাদের কি জানা আছে প্রতিবেশীর হক কি? তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন এভাবে, ওই সত্তার সফর যার কুদরতি কবজায় আমার জান পরিপূর্ণভাবে প্রতিবেশীর হক আদায়কারীর সংখ্যা খুবই কম, তারাই যাদের উপর আল্লাহর দয়া রয়েছে। এভাবে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সম্পর্কে বয়ান নসিহত ওসিহত উপদেশ করে যাচ্ছিলেন। তখন সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা মনে করলো এমন যেন না হয় আমাদের সম্পদের উত্তরাধিকারী যেন বানিয়ে না দেয়, এই ধরনের অর্থাৎ প্রতিবেশীর হক সম্পর্কে বয়ান করে যাচ্ছেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হাদিসের সারমর্ম, প্রতিবেশী তিন ধরনের, কারো হক তিনটি, আবার কারো হক দুইটি, আবার কারো হক একটি। তিনটি কার কার হক প্রতিবেশীর উপর? বলা হচ্ছে যে প্রতিবেশী এক তো তার হক, দ্বিতীয় সে মুসলমান, তৃতীয় যদি আত্মীয় তাহলে তার উপর হক কয়টি? তিনটি। দুইটি হক কি আর? এক তো প্রতিবেশী, দ্বিতীয়ত হচ্ছে সে মুসলমান। তিন একটি হক কার? সে শুধু মুসলমান না বিধর্মী কিন্তু আপনার প্রতি বেশি। এই তিন ধরনের হক সম্পর্কে অনেক লম্বা আমরা একটা হাদিস শরীফ শুনলাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিস শরীফের মধ্যে অনেক কিছু আমাদের জন্য শিক্ষার মাদানী ফুল রয়েছে। যখন প্রতিবেশী অসুস্থ তাকে সেবা করার জন্য বলা হচ্ছে, যখন প্রতিবেশী ঋণগ্রস্ত তাকে খর্জ দেওয়ার জন্য বলা হচ্ছে, যখন তার বিপদ এগিয়ে আসতে বলা হচ্ছে। এই যে আমরা হাদিস শরীফ শুনলাম, এই হাদিস শরীফের বাস্তবতা এর আমল আমাদের মধ্যে বাস্তবতার মধ্যে কি আছে? আমরা এমন বিল্ডিং নির্মাণ করি তুই মরি যা, তোর বাতাস যাবার দরকার নাই, আলুরও দরকার নাই, বাতাস তো দূরের কথা, এক বিঘত আমি ছাড়বো না। এমন ঘর নির্মাণ করি আমার টিনের বিল্ডিং এর সমস্ত পানি তার ঘরে, তার উঠান হয়তো সে দরিদ্র, সে হয়তো দুর্বল, সব পানি তার ওইখানে জমা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতিবেশী যাদের সাথে আমাদের উঠা বসা, যাদের সাথে আমাদের লেনদেন বা চলাফেরা, এই যাদের সাথে একটি সোসাইটিতে বসবাস, এই প্রতিবেশীর যত হক এগুলো আদায় করা দরকার। কারণ প্রতিবেশীর হক যদি আমরা যত যত আদায় করি তাহলে লাভ কি? অনেক লাভ, এত লাভ যা বলার বাইরে। যেমন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসের সারমর্মে এরকম, ওইসব লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, ওইসব লোক কারা? যারা প্রতিবেশী কষ্ট দেয় তারপরও সে সবর করে, আল্লাহ ওইসব প্রতিবেশীকে ভালোবাসে, প্রতিবেশীর কষ্ট পাওয়ার পরও সে কি করে? সবর করে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি প্রতিবেশীর হক, প্রতিবেশী হক কতটুকু বর্ণনা করেন এভাবে, অনেকে মনে করে আমার প্রতিবেশী আমারে কষ্ট দেয় আমি শুধু সবর করি, আমি তাকে কষ্ট দিই না, এই ধরনের কিছু প্রতিবেশী আছে। আবার অনেকে আছে সে অপরকে কষ্ট দেয় নিজেও কষ্ট পায়, এই ধরনও আছে। আবার অনেকে আছে
কষ্ট দেয় না, কষ্ট হয় না, এতটুকুর মধ্যে প্রতিবেশীর হক সীমাবদ্ধ না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এক তো প্রতিবেশী যেন আমার মাধ্যমে কষ্ট না পায় সেদিকে আমি কি করব লক্ষ্য রাখব, দ্বিতীয় সে যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমি সবর করব। আরো কি, সে আমাকে কষ্ট দিচ্ছে সবর করব, তার সাথে সাথে ওই প্রতিবেশীর সাথে আমি ভালো নম্র উত্তম আচরণ করব। এটা হচ্ছে প্রতিবেশীর আসল হক আদায়কারী। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আজকে যদি প্রতিবেশী আমাকে আপনাকে কষ্ট দেয়, আমি আপনি কি তারে মাফ করি না কমতা থাকলে উল্টা তার উপর সওরা হয়ে যায়? যদি আমার আপনার মকসদ থাকে আমি আল্লাহ তালার প্রিয় পাত্র হব, যদি আমার আপনার মকসদ থাকে আল্লাহ তালা আমাদের উপর রাজি হয়ে যাক, যদি আমার আপনার মকসদ থাকে আমি আপনার আমি আপনি আল্লাহ তালার ভালোবাসার মধ্যে থাকতে চাই, তাহলে আমরা সবর করার, মাফ করার, প্রতিবেশীকে ক্ষমা করার শিক্ষা গ্রহণ করি। লাভ কার? মনে করেন সে প্রতিবেশী আমাকে কষ্ট দিল, কণিকের কষ্ট যদি আমি সবর করি তাহলে কার ভালোবাসা পাচ্ছি? আল্লাহ। আর যার সাথে আল্লাহর ভালোবাসা আছে তার কোন ডর ভয় আছে নাই? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই প্রতিবেশীর কতগুলো সাধারণ হক এভাবে উনি বর্ণনা করেন। প্রতিবেশীর প্রথম হক হচ্ছে এক অপর প্রতিবেশীকে দেখলে যেন কি করে সালাম, সালামের মধ্যে 100 রহমত নাজিল হয়। সালাম প্রদানকারী 90টা পায়, গ্রহণকারী 10টা পায়, আমরা কোনটা নেব? সালাম দেব না নেব? কোনটা? আমাদের নেকির দরকার। সালাম প্রদানকারী বড়, নেকিতেও বড়, সম্মানেও বড়, যে সালাম দেয়। তো আমরা নিয়োগ করি আজকে থেকে যে যেখানে আছি সবার আগে প্রতিবেশীকে সালাম দেব, সালামকে প্রচার করি। সাহাবাই কেরাম এমন ছিল তাদের জিন্দগির মধ্যে দেখা যায় শুধু বাজারে অলি গলিতে ঘুরতেন শুধু মুসলমানকে সালাম দেওয়ার জন্য, কারণ যতই সালাম ততই রহমত, যতই সালাম ততই কি রহমত। প্রথম এক সালাম দেওয়া, দুই প্রতিবেশীর সাথে দীর্ঘক্ষণ কথাবার্তার মধ্যে লিপ্ত না থাকে, হয়তো তার কোনো কাজ হতে পারে, আমি ভাই দাঁড়ান একটু কথা আছে বলে লম্বা একটা গপ শুরু করলাম, এমন যেন না হয়। শুধু কি সাধারণ কি ভালো মন্দ যে কথাবার্তা এটাই। এরপর নাম্বার তিন, তাদের অবস্থা সম্পর্কে অতিরিক্ত জিজ্ঞাসা না করা, এমনি সচরাচর যতটুকু দরকার খের খেরিয়ে জিজ্ঞাসা করা, অতিরিক্ত ডিপলি না যাওয়া। নাম্বার চার, যখন প্রতিবেশী অসুস্থ হয় তখন তাকে সেবা করা, এটা আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা আজিম সুন্নত মুবারাকা। রুগীকে কি করা? রুগীকে কি করা? কিন্তু এই জিনিসটা আমাদের মাঝে দিন দিন কমে যাচ্ছে। রুগীর সাথে সেবার কারীর সংখ্যা দিন দিন, বাপকে ছেলে টাইম নাই, ছেলেকে তার ভাইয়ের টাইম নাই, মানে এভাবে একে একে অপরের কি নাই, সবাই যেন বিজি বিজি বিজি। সেবা এই জেহেনটা আমরা তৈরি করি যেন রুগীকে আমরা সেবা করি। নাম্বার পাঁচ, যখন তারা বিপদে পড়ে তখন তার ফেরেশানিকে দূর করার চেষ্টা করি, বাড়িয়ে যেন না দি। কঠিন মুহূর্তে অনেক সময় দেখা যায় তার গড় বাড়ি আগুনে জ্বলে গেছে, ব্যবসা জ্বলে গেছে, তারে একাই ফেলা রেখে আমরা চলে গেছি, আমার কি না, তার সাথে আমরা কি করি? তার বিপদ কঠিন মুহূর্তে তার সঙ্গ দিই, আর তার খুশির সময়ও তাকে আমরা কি করি? সঙ্গ দিই। আরো বলা হচ্ছে যখন প্রতিবেশী ভুল করে তাকে মাফ করি, তাকে কি করি? লাভ কি? আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাব। আর বলা হচ্ছে নিজের গড়ের ছাদ থেকে যেন তার গড়ের দিকে যেন উকি না মারি। কিন্তু আমাদের সমাজে একটা ভাইরাস আছে, ছাদে তো যায় যায়, আবার জানালা দিয়ে একে অপরের দিকে কি করে? উকি মারে। এ উকি মারাটা যেন আমরা বন্ধ করি। খামা খা কেন আমি তার ঘরের অন্তরালে কি হচ্ছে না হচ্ছে দেখবো, দরকার কি? এটা প্রতিবেশীর হকের মধ্যে একটি হক, যেন আমরা তার ঘরের দিকে যেন উকি না মারি। আরো বলা হচ্ছে আমার আপনার ঘরের, আপনি দেখবেন যদি অনেকগুলো লাগানো লাগানো ঘর থাকে, একজন আরেকজনের উঠান পরিষ্কার করে, এর উঠানের ময়লা ওর উঠানে টেলে দেয়, মানে তুরে কেন চলে যাক, আমারটা সাফ থাকুক, এরকম যেন না হয়। নিজের ডাস্টবিন ময়লা নিজে পরিষ্কার করি, অপরকে যেন এই ধরনের মুশকিলাত থেকে হেফাজত করি। আরো কি বলা হচ্ছে, সে ঘরে কি বাজার নিয়ে যাচ্ছে, কি নিচ্ছে কি নিচ্ছে না, এগুলার দিকে যেন আমরা না তাকাই। আমার দরকার কি সে কি নিচ্ছে না নিচ্ছে। আবার বর্তমানে আরেকটা ভাইরাস, ঘর বানায় তাকে হাঁটতে দেয় না, তার রাস্তার উপরে সে ঘর বানায় দেয়, এটা আমার জায়গা, তোমার কি জায়গা আছে কিনা আমাদের সমাজে। একটুখানি হাঁটার জন্য হয়তো 5 ফিট 6 ফিট জায়গা যদি আমি আমার ভাই মুসলমান ভাইয়ের জন্য হাঁটার জন্য যদি কুশাদা করি, কুলে দিই, তাহলে এর সুয়াব তো আছে আছে। প্রতিবেশী কিসে কি আমার উপর খুশি হবে না নারাজ হবে, সেও খুশি হবে, এবং আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে থাকবো, কেন প্রতিবেশীকে চলার জন্য আমি সুযোগ করে দিয়েছি। কিন্তু আমাদের সমাজে এই একটা এই ভাইরাস হয়ে গেছে, আমি আমি তোমারে আমার জায়গা দিয়ে হাঁটতে দেব, তুমি কে, তোমার জায়গা নাই, এটা আমার রাস্তা। আরে ভাই, এই রাস্তা কি কবরে যাবে, এই রাস্তা নিয়ে কি আজিমপুরের কবরস্থানে যাওয়া হবে, না গ্রামে যেখানে দাফন করা হবে সেখানে নেওয়া হবে, কোথাও নেওয়া হবে না। সেই জন্য প্রতিবেশীর চলাচলকে আমরা কি করি, বিস্তীর্ণ করি, সংকীর্ণ যেন না করি। আরো বলা হচ্ছে এই প্রতিবেশীর অনুপস্থিতিতে, আপনি দেখবেন আমার পাশের ঘরের প্রতিবেশী হয়তো কোথাও বেড়াতে গেছে, বা কোনো কারণে তার ঘরের সে দরজা বন্ধ করে গেছে, আমি আসি তার ঘরে চুরি ডাকাতি সব হচ্ছে, আমার কি দরকার। এই ধরনের একটা মাইন আমাদের হয়ে গেছে। বলা হচ্ছে আমরা কি করি, প্রতিবেশীর এই যে নাই সেই তার অনুপস্থিতিতে আমরা কি করি, তার ঘর বাড়ি সম্পদ যেগুলো আছে এগুলোর প্রতি আমরা কি করি, চকিদারি বুঝেন পাহারাদারি, সে তো আমার ভাই, তার সম্পদ নষ্ট হচ্ছে, আমার আপনার দায়িত্ব কি এগুলা হিফাজতের চেষ্টা করা। কিন্তু আমাদের সমাজের একটা বেদি, আমার দরকার কি, যেটা হোক হোক আমার দরকার নাই, এই ধরনের মাইন্ড যেন আমাদের না থাকে। আর আমাদের সমাজে একটা ভাইরাস আছে, একজন আরেকজনের বিরুদ্ধে কথা আদান প্রদান করে, যারে বলা হয় কি সুগুলগুড়ি হতে পারে, গিবস হতে পারে, বদনাম হতে পারে, অপবাদ হতে পারে, অনেক ধরনের, একজন অন্যজনের ঘরের বিরুদ্ধে বলে কিনা, এটা দূর করি। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলতেছে প্রতিবেশীর বিরুদ্ধে কোনো কথা শুনবা না, এটা প্রতিবেশীর হকের মধ্যে একটি হক। আমি আমার প্রতিবেশী ভাইয়ের বদনাম শুনতে চাই না, বদনাম করবো না। এক তো বদনাম করা, কারো বিরুদ্ধে গিবত করা, এটা তো গুনাহে কবিরা, এটা করব না শুনব না। আরো বলা হচ্ছে দেখেন একজনের ঘরের পাশে আরেকজনের ঘর থাকে কিনা, আরেক ভাইয়ের ঘর, এ ভাইয়ের ঘরের মহিলা মেয়ে স্ত্রী কন্যা মা অনেক ধরনের আছে কিনা মহিলা, তো আমার উপর দায়িত্ব হচ্ছে আমার পুরুষ, আমি প্রতিবেশীর পুরুষের দৃষ্টি যেন নিচে থাকে, তার স্ত্রী কন্যা তার ঘরে যত মহিলা আছে তাদের দিকে যেন না যায়, এটা একটা প্রতিবেশীর হক। কিন্তু এটাও আমাদের সমাজে নাই, বিভিন্ন ধরনের উক্তি মন্তব্য করি, আল্লাহ হেফাজত করুক। আরো বলা হচ্ছে আমি যেভাবে সৎ নেককার হওয়ার চেষ্টা করি, ঠিক তেমনি ভাবে ধর্মীয় ইলমে দ্বীনের শিক্ষা, ধর্মীয় উপদেশ, সৎ পদের নির্দেশ যেন প্রতিবেশীকে দিয়ে প্রদান করি, এমন যেন না হয় আমি বাঁচবো তোমার দরকার, এমন যেন না প্রতিবেশীকে বাঁচানোর চেষ্টা করি। এই মর্মে একটি সুন্দর ঘটনা, মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির একটি জীবনের ঘটনা। উনি একটি বাড়ি ভাড়া নিলেন একজন বিধর্মীর ঘরের সাথে লাগানো, এই বিধর্মী হিংসা বিদ্বেষে আপনার শত্রুতা পোষণের কারণে তার ঘরের ময়লা আবর্জনা সব কিছু মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহির ঘরের আঙ্গিনায় নিক্ষেপ করত প্রতিদিন তার রুটি। মানে একে আমি আছে না, আমাদের দেশে অনেকগুলা তুই এখানে তাগজ কেমন আমি দেখব, তোকে আমি গেরাম সারা করবো বলে কিনা বিভিন্ন যারা প্রভাবশালী আছে, ঠিক তারও এই বিধর্মীর এই ধরনের আচরণ। সে প্রতিদিন ময়লা আবর্জনা সবগুলা উনার ঘরে ঘরের আঙ্গিনায় নিক্ষেপ করত, উনি কোনোদিন অভিযোগ করে নাই, নিজে পরিষ্কার করত প্রতিদিন। একদিন এ বিধর্মী বলে, আমার এই কর্মের জন্য কি আপনার রাগ হয় না? রাগ তো হয়, কার না রাগ এসা আসে? উনি বলে, আমার রাগ হয়, তবে আমি আমার রাগকে দমন এই জন্য করি কারণ আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে বলেছেন, রাগ হজমকারী, মানুষের প্রতি ক্ষমা প্রদর্শনকারী এবং সৎ ব্যক্তিগণ আল্লাহর প্রিয়। রাগ হজমকারী, মানুষকে ক্ষমা কারী আর সৎ ব্যক্তিরা কার প্রিয়? এই আয়াতের কথা যখন এই বিধর্মী শুনল, এই আয়াত শোনার সাথে সাথে এই বিধর্মী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিভাবে? সুন্দর বোমা মেরে না, তলোয়ার দিয়ে না, মারামারি করে না, জঙ্গিবাদী না, সুন্দর আচরণ, ভালো উত্তম ব্যবহারের মাধ্যমে কি হয়ে গেল একজন কুফর থেকে ইসলামের ছায়াতলে আসার কারণ কি? শুধু প্রতিবেশীকে ক্ষমা করেছে। কি করেছে, কি করেছে? যদি ঝগড়া করত তাহলে এই ধরনের একটা সাফল্য মণ্ডিত কাজ কি সম্পাদন হতো? এই কুফর ব্যক্তি কি ইসলামের ছায়াতলে আসতো? সে বলল, আমি যেমন খারাপ তুমিও তো খারাপ, হয়তো আমি তোমার সাথে দুশ্মনী করি তুমিও তো করতেছ, তাহলে তো কারো ইসলামের মধ্যে আর বিধর্মীর মধ্যে কোনো পার্থক্য নাই। মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ এই পার্থক্য দেখিয়ে দিলেন, যার উত্তম আচরণের কারণে এই ব্যক্তি মুসলমান হয়ে গেল। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমি আপনি যে যেখানে আছি, যে অবস্থানে আছি, যে ফ্লাইট ফ্লাইটের উপরে থাকুক নিচে থাকুক, প্রতিবেশী কতটুকু? প্রতিবেশী আমার আশেপাশে চল্লিশটি ঘর আমার প্রতিবেশী। কয়টি ঘর? চল্লিশটি ঘর। এখন উপরের ফ্লাইট, নিচের ফ্লাইট, ছাদের ফ্লাইট যতই আছে সবাই আমার প্রতিবেশী। আমি যেন এমন আশ্রয় না করে আমার প্রতিবেশী কষ্ট পায়। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ একজন প্রতিবেশীর মত কুর প্রতিবেশীর চেঁচামেচির কারণে রাতভর এই বাদতের মধ্যে কি হতো? কষ্ট হতো। কোনদিন তাকে ধিক্কার দেয় নাই। তৎকালীন রাষ্ট্রের সিপাহী পুলিশ এক রাতে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই মতখুরকে যখন রাতে এই প্রতিবেশীর খবর সিল্লানুর যখন আবার শুনে নাই, সকালে জিজ্ঞাসা করে এই প্রতিবেশীর কি হলো, বলা হয়েছে তাকে পুলিশ তৎকালীন যেটা সিপাহী পুলিশ ধরে নিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ প্রতিবেশীর প্রতি কত আন্তরিক। আমরা হলে কি করতাম? ভালো হয়েছে এই শয়তানি কর্ম থেকে আমি রেহা পাইছি, ঠিক কিনা এটা আমাদের মাইন্ড। কিন্তু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহর মাইন্ড, এই আমার প্রতিবেশী, সে জিয়ালখানায়, হয়তো কষ্ট হতে পারে, গিয়ে দরবারে হাজির, দরবারের তো যিনি তৎকালীন আমির, ওয়েলকাম, আহলান সাহলান, মারহাবা, মুবারকবাদ, খুশ আমদির সব। কেন আসার কারণ? আমার এই প্রতিবেশী বন্দী, ওনাকে মুক্তি দেন। এই একটি কথায় ওই প্রতিবেশীর সাথে যত ওই দিন যত গ্রেফতার করছে সবারই মুক্তি দিয়ে দিছে বাদশাহ। যখন মুক্তি পেয়ে ওই ব্যক্তি ফিরে আসতেছে, ইমাম আজম আবু হানিফা উল্টা তার থেকে জিজ্ঞাসা করতে লাগলো, হে যুবক, আমার কাজের মাধ্যমে তুমি কি কখনো কষ্ট পেয়েছ? আমার এমন কোন কর্মের কারণে তোমার কি ব্যথা কষ্ট হয়েছে? সে বলল, কি কষ্ট? আপনি তো আমার উপকার করলেন, হ্যাসান করলেন, আমার বন্দি জীবন থেকে আমাকে নাজাত দিলেন। এই আচরণে ওই ব্যক্তি তৌবা করে বাকি জীবনে আর মদ পান করে নাই। এটা কিভাবে সম্ভব? প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের কারণে, সুসম্পর্ক বজায় রাখার কারণে, তার দুঃখে মুসিবতে তাকে গ্রেফতার করা, এটা মুসিবত না? মুসিবত কি না? এই মুসিবতে এগিয়ে আসা, উনি ওই গুণাগার ব্যক্তির আরো মোহাব্বত ভালোবাসা ইমামে আজমের প্রতি এত বেশি হল সে সত্য অন্তর তোবা করে নিবে। তো আমরা মুসলমান মাদানি যে দর্শক বৃন্দ, আমরা মুসলমান, আমাদের প্রতিটি কর্ম এমন হোক যেন আমার ভাই, আমার ভাই বেরা, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে বসবাসকারী যেন কেউ কষ্ট না পায়। এটাই তো ইসলামের শিক্ষা। অন্যতায় আমাদের জন্য বাবা অনেক মুসিবত আছে। কি মুসিবত? আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যা সারমর্ম এরকম যে তার প্রতিবেশীকে কষ্ট দেয়, অর্থাৎ যে প্রতিবেশীকে কষ্ট দেয় নিশ্চয় সে আমাকে কষ্ট দিল। আমাকে মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, আর যে আমাকে কষ্ট দিল সেই আল্লাহ তাআলাকে কষ্ট দিল। আরো বলা হচ্ছে যে তার প্রতিবেশীর সাথে ঝগড়া করল সে আমার সাথে ঝগড়া করল। আজকে তো আমরা ঝগড়া করি একে অপরের সাথে ঝগড়া, দেখবেন মামলা মোকদ্দমা বাইয়ে বাইয়ে জমি জামা নিয়ে এটা ওঠা নিয়ে সব ভরপুর, আত্মীয় স্বজন ভাই বোন এমন এমন তেমন সব কিছু, আর যে আমার সাথে ঝগড়া করল সেই নিশ্চয় আল্লাহ তাআলার সাথে ঝগড়া করল। প্রতিবেশীর হক কতটুকু চিন্তা করেন? ভাই ভাই ব্যবসা করি বা একসাথে বসবাস করি বা একসাথে জামিয়ায় লেখাপড়া করি, একজন আরেকজনের যেন কিয়াল করি, এক ভাই আরেক ভাইয়ের কিয়াল করি। অনেক বেচালা দেখবা মাসকে মাস বছরকে বছর বিদেশে কাটায় বা অন্য অন্য শহরে রুমে বসবাস করে, এটাও এক প্রকারের প্রতিবেশী। এক রুমমেট আরেক রুমমেটের যেন ক্ষতি না করি, এক রুমমেট আরেকজনের বিপদে যেন এগিয়ে আসি। প্রতিবেশী শুধু এতটুকু আমার ঘর যেখানে না আমি যেখানে বসবাস করি এটাও প্রতিবেশী, তার সাথে যেন আমি ভালো আচরণ করি। অর্থাৎ এক কথায় সর্বক্ষেত্রে সর্বস্থানে আমি আপনি আমার আশেপাশে যারা বসবাসকারী তাদের সাথে উত্তম ব্যবহার। আপনি কি রাজি আছেন? এই জন্য আসেন আমরা মাদানী কাফেলায় সফর করি। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় যদি সফর করি দিল অন্তর নরম হবে, আল্লাহর ঘরে অবস্থান হবে, আর এই ধরনের নসিহত বয়ান আমার আপনার আমলের জন্য উত্তম সহায়ক হবে। আমি আপনি নিজের সংশোধনের জন্য নিজের উত্তম আচরণ শিকার জন্য মাসে তিন দিন কি মাদানী কাফেলায় সফর করতে পারি না? করবেন? কে কে করবে? জ্বর হোক, তুফান হোক, বৃষ্টি হোক, মুসিবত হোক, কাফেলায় সফর করবো। কারণ মাদানী কাফেলা সফর এর অনেক ফজিলত। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে মাদানী কাফেলার মুসাফির হওয়ার তৌফিক দান করুন। আর মাদানী কাফেলায় নিজেও সফর করি, নিজের ভাই বেরাতকেও সফর করি, প্রতিবেশীকেও সফর করায়, লাভ কি? এই ধরনের যখন মাদানী মহল পাবে সবার মধ্যে একে অপরের মধ্যে ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আজকের বয়ানে আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজয় নবীর আমিন সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।
মুবাল্লিগ হব সুন্নতের খুব চর্চা করব সুন্নতের, দয়া করো হে শাহে মদিনা।